বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 4 জানুয়ারি, 20 পৌষ এবং ফার্সি 14 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরানে জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে অমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট BF7 শনাক্ত, সতর্কতা জারি, সচেতন হওয়ার পরামর্শ শীর্ষক ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর থাকবে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্যকথা। এরপর রয়েছে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণধর্মী প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। নারীর প্রতি পশ্চিমাদের ভুয়া সমর্থনের দাবি চূড়ান্ত নির্লজ্জতা, বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই। মার্কিন প্রতিনিধি পরিষদে ঐতিহাসিক অচলাবস্থা, 3 দফা ভোটের পরও নির্বাচিত করা হয়নি স্পিকার, অধিবেশন স্থগিত। বিএনপি নেতা মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন স্থগিত চেয়ে আদালতের রাষ্ট্রপক্ষের আবেদন, এখনই মিলছে না মুক্তি। এবং ভারতে 6 বছরে 245 কোটি টাকার জাল নোট বাজেয়াপ্ত, সরকার বলছে সমস্যা দূর করতে 2016 সালে নোট বাতিল করা হয়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন নারীর অধিকারের পক্ষে পশ্চিমারা যে কথা বলে তা একটি ভুয়া দাবি এবং চূড়ান্ত পর্যায়ের নির্লজ্জতা। বরং পশ্চিমা দেশগুলোতে হাতে নারী এবং তরুণীরা বিভিন্নভাবে অপব্যবহারের শিকার হয়ে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রিয় কন্যা হযরত ফাতিমা সালামুল্লাহ আলাইহার পবিত্র জন্মদিন উপলক্ষে আজ রাজধানীর তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা একদল নারীর উদ্দেশ্যে বক্তৃতা রাখতে গিয়ে এ কথা বলেন। তিনি বলেন, পশ্চিমারা যখন নারীর অধিকারের ব্যাপারে নিজেদেরকে অগ্রপথিক বলে উপস্থাপন করে তখন তা চূড়ান্ত লজ্জা বলে পরিগণিত হয়। বরং এর বিপরীতে আসল সত্য হচ্ছে পশ্চিমা দেশগুলো বিভিন্নভাবে নারীর মর্যাদা বিনষ্ট করেছে এবং নারীর অধিকার ধ্বংস করার ক্ষেত্রে তারাই দায়ী। নারীর অধিকারের পক্ষে পশ্চিমাদের ওকালতি চরম পর্যায়ের নির্লজ্জতা। সর্বোচ্চ নেতা ইরানি নারীদেরকে সমাজের বিভিন্ন পর্যায়ের নীতি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও বেশি অংশ নেওয়ার উৎসাহ দেন। তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু, এ বিষয়ে আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। অনুষ্ঠানে ইরানি সাংস্কৃতিক কর্মী সহ সমাজের নানা পর্যায়ের নারীরা যোগ দেন।
ইরানের সন্ত্রাস বিরোধী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেমানের আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নিশ্চিতভাবে জেনারেল সোলেমানের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে। তিনি গতকাল জেনারেল সোলেমানের শাহাদাতের তৃতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দিচ্ছিলেন। জেনারেল সোলেমানি 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে সন্ত্রাসী মার্কিন সেনাদের ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন। প্রেসিডেন্ট রাইসি বলেন, ইরানি জনগণ শহীদ সোলেমানির রক্তের কথা কখনো ভুলে যায়নি এবং ভবিষ্যতেও ভুলে যাবে না। তারা এই রক্তের বদলা নিশ্চিতভাবে নেবে এবং ওই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও ঘাতকদের নিশ্চিন্তে ঘুমাতে দেবে না। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, প্রতিরোধ অক্ষকে দুর্বল করে দখলদার ইসরায়েলকে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করার উদ্দেশ্যে ইরানি কমান্ডার জেনারেল সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদি আল মোহান্দেসকে হত্যা করা হয়েছে। তিনি গতকাল লেবাননের রাজধানী বৈরুতে জেনারেল সোলাইমানির শাহাদাতের তৃতীয় বার্ষিকী উপলক্ষে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে একথা বলেন। তিনি জেনারেল সোলাইমানি এবং তার সঙ্গে থাকা সেনা কর্মকর্তাদের পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানিয়ে বলেন, জেনারেল সোলাইমানি নিজের শাহাদাতের পর তরুণ সমাজের মধ্যে অনুপ্রেরণা দানকারী আদর্শে পরিণত হয়েছেন। জেনারেল সোলাইমানির দাফন অনুষ্ঠান ছিল ইতিহাসের বৃহত্তম দাফন অনুষ্ঠান। হিজবুল্লাহ নেতা বলেন, ইরানি এই কমান্ডার দায়িত্ব পালনে ছিলেন অত্যন্ত আন্তরিক এবং তার ছিল বিশাল দয়া। তিনি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করতেন বলে জানান সৈয়দ নাসরুল্লাহ। তিনি বলেন, জেনারেল সোলাইমানি ও তার সঙ্গীরা নয়া মধ্যপ্রাচ্য নামক মার্কিন পরিকল্পনা রুখে দিয়েছিলেন। জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য যে কোনো ধরনের সামরিক অভিযান ও দুঃসাহসিকতার জবাব দেওয়ার অধিকার রয়েছে এবং একে বৈধ অধিকার বলে মনে করে ইরান। জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতিকে লেখা চিঠিতে এই কথা বলেন আমির সাইদ ইরাভানি। পরমাণু স্থাপনায় হামলার হুমকিসহ ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণে ইহুদিবাদী ইসরায়েলের নানা হুমকির নজির তুলে ধরে ইরানি রাষ্ট্রদূত এসব কথা বলেন। ইরানের বিরুদ্ধে এ ধরনের সর্বশেষ হুমকির নজির হচ্ছে ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী বেনি গান্টজের একটি বক্তব্য যা তিনি গত মাসে দিয়েছেন। সে সময় ইহুদিবাদী মন্ত্রী বলেছিলেন, ইরানে হামলার জন্য ইসরায়েলের সামরিক বাহিনী উল্লেখযোগ্যভাবে প্রস্তুতি বাড়িয়েছে এবং ইরানের উপর হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের এই হুমকির বিষয়ে ইরানি রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ অনুসারে ইসরায়েল যে দুঃসাহসিকতা দেখাচ্ছে তা থেকে সৃষ্ট যে কোনো হুমকির জবাব দেওয়ার এবং জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা করার বৈধ অধিকার রাখে ইরান। মার্কিন কংগ্রেসের নতুন প্রতিনিধি পরিষদের উদ্বোধনী অধিবেশনে স্পিকার নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন রিপাবলিকান দলের নেতা কেভিন ম্যাকার্থি। মঙ্গলবার নতুন স্পিকার নির্বাচনের জন্য প্রতিনিধি পরিষদে 3 দফা ভোটাভুটি হলেও নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় 218টি ভোট পেতে ব্যর্থ হন তিনি। প্রথম 2 দফার ভোটে ম্যাকার্থি 203টি করে ভোট পান। তৃতীয় দফা নির্বাচনে তার ভোট কমে দাঁড়ায় 202টিতে। সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা কেভিন ম্যাকার্থির বিরুদ্ধে স্পিকার পদে অনেকটা প্রতীকী প্রতিদ্বন্দ্বিতা করেন ডেমোক্রেটিক দলের নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসম্যান হাকিম জেফ্রিস। তিনি 3 বারই ভোট পান 212টি করে এবং তিনি তার দলের সব সদস্যের ভোট পেয়েছেন, কিন্তু কেভিন ম্যাকার্থিকে নিজ দলের অনেকেই ভোট দেননি। হাকিম জেফ্রিস 212 ভোট পেলেও কংগ্রেসে তার স্পিকার নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ তার দলের বাইরে রিপাবলিকান দল থেকে আরও অন্তত 6টি ভোট প্রয়োজন, কিন্তু রিপাবলিকান দলের এই 6টি ভোট তিনি পাবেন বলে মনে হয় না। এ অবস্থায় মার্কিন কংগ্রেসের অধিবেশন স্থানীয় সময় বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। 1923 সালের পর এই প্রথম এ ধরনের মারাত্মক অচলাবস্থার মুখে পড়ল কংগ্রেস। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডের বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে আসন্ন রমজানকে সামনে রেখে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশে আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের পঞ্চম সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, আসন্ন রমজানে একসাথে কেউ পুরো মাসের পণ্য কিনবেন না, এতে করে পণ্যের দাম বাড়িয়ে দেয় অসাধু ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রী বলেন, এক মাসে একটা রেগুলার কিনলে পরে এই চাপটা আর হয় না, কিন্তু একটা বড় ধরনের ঝামেলা অনেক সময় দেখা যায় যে রমজান মাসে প্রথম সাত দিনেই বেশি ক্রাইসিস দেখা দিচ্ছে, কারণ রমজানের আগে থেকে সাত দিন পর্যন্ত অনেকেই পণ্য কিনে মজুত করে, পরে পণ্যমূল্য স্বাভাবিক হয়ে আসে। তাই রমজান মাসের সময় সবাইকে হুড়মুড় করে এভাবে বাজারে ঝাঁপিয়ে না পড়ার আহ্বান জানান বাণিজ্য মন্ত্রী। তিনি বলেন, সব মানুষ যদি একদিনেই মনে করে সব কিনে ফেলবে তাহলে কিভাবে হবে, সাপ্লাইটা তো ঠিক রাখতে হবে। আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্য পণ্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী।
ভোজ্য তেল, সয়াবিন, পাম, সেটাও আন্তর্জাতিক বাজারে যে দাম বেড়েছে তেমনটা নয়, ভালো আছে, এধারা অব্যাহত থাকলে দাম আগামীতে বাড়বে না। সবাই মনে করে যে রমজান আসতেছে, আগেই 15-20 কেজি পুরো রমজানের পেঁয়াজটা একবারে কিনে আনবে, এটা তো আজকে বলা যাবে না যে এত টাকা কোটা চেয়েছে, তারা বলছে এরকম একটা রাখতে পারলে ভালো হয়।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের উপর আপিল বিভাগে শুনানি হবে আগামী রোববার। আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এই আদেশ দেন। ওইদিন পর্যন্ত তাদের বেইল বন্ড দাখিল না করতে বলা হয়েছে, ফলে এ সময় পর্যন্ত তারা মুক্তি পাচ্ছেন না। ভারতে ছয় বছরে 245 কোটি টাকার বেশি জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। সরকার দাবি করছে ওই সিদ্ধান্তের নোট বাতিলের সিদ্ধান্তের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল জাল নোটের সমস্যা দূর করা। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতে ৬ বছরে 245 কোটি টাকার বেশি জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় সরকার 2016 সালে 1000 টাকা এবং 500 টাকার নোট বাতিল করেছিল। সরকারের ওই সিদ্ধান্তের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল জাল নোটের সমস্যা দূর করা, কিন্তু ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টে প্রকাশ, 2016 সাল থেকে সারা দেশে আইন প্রয়োগকারী সংস্থাগুলো 245.33 কোটি টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে। এ প্রসঙ্গে আজ বুধবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বলেন,
জাল নোট যেটা ছাপা হয় তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সর্ষের মধ্যেই ভূত থাকে, সেই ভূতগুলো ধরা কঠিন হয়। সর্ষের মধ্যে যে ভূত আছে সেই ভূতগুলোকে যদি চিহ্নিত করা যায়, তাদের যদি শাস্তি দেওয়া যায়, তবেই জাল নোটের কারবার বন্ধ হবে,
বলছিলেন মোহাম্মদ কামরুজ্জামান। 2016 সালের 8 নভেম্বর 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের পক্ষ থেকে সে সময় বলা হয়েছিল, জাল নোটের কারবার বন্ধ করা, সন্ত্রাসবাদী কার্যকলাপের আর্থিক উৎস আটকানো, ডিজিটাল অর্থনীতির প্রসারই হলো জাল নোট বাতিলের উদ্দেশ্য। কিন্তু নোট বাতিলের 6 বছর পার করার পর দেখা যাচ্ছে 2016 সালের তুলনায় বাজারে নগদের উপস্থিতি প্রায় 83% বেড়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইউক্রেনের সামরিক বাহিনীর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার অন্তত 89 জন সেনা নিহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার নিহত সেনা সংখ্যা বাড়িয়ে এই তথ্য দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপ সরানোর সময় নিহত সেনাদের আরও কয়েকটি লাশের সন্ধান মেলে। নিহতদের মধ্যে ওই ক্যাম্পের ডেপুটি কমান্ডার রয়েছেন। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকা থেকে সরবরাহ করা 6টি হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন ওই হামলা চালিয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। শহীদ কাসেম সুলাইমানির হত্যার 3 বছর পেরিয়ে গেছে। শত্রুরা ভেবেছিল তাকে হত্যা করার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে প্রতিশোধ শক্তি নির্মূল হয়ে যাবে, কিন্তু হয়েছে তার উল্টো। প্রতিরোধ শক্তিগুলোর দুর্বার অগ্রযাত্রায় এখন আধিপত্যবাদী শক্তিগুলো হতাশ হয়ে পড়েছে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, জেনারেল শহীদ সুলাইমানিকে হত্যার 3 বছর পর প্রতিরোধের শক্তি হাজার গুণ বেড়েছে। জেনারেল হাজিজাদে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল ভেবেছিল জেনারেল সুলাইমানিকে হত্যা করা হলে এ অঞ্চলে প্রতিরোধ শক্তি নির্মূল হয়ে যাবে, অথচ তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। জেনারেল কাসেম সুলাইমানির শাহাদাতের পর এ অঞ্চলে প্রতিরোধ শক্তি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2020 সালের 3 জানুয়ারি ভোর রাতের দিকে ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে ইরানি কুদস ব্রিগেডের সাবেক প্রধান জেনারেল কাসেম সুলাইমানি এবং তার সহযোদ্ধা ইরাকের হাশদের সাবির কমান্ডার আবু মাহদি মুহান্দিস সহ আরও 8 জনকে সন্ত্রাসী মার্কিন সরকার ও তার সহযোগী চক্রগুলো হত্যা করে। হোয়াইট হাউস তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ড্রোনের সাহায্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ওই নৃশংস হত্যাকাণ্ড চালায়। ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা টিম তেল আবিবের সঙ্গে খুবই ঘনিষ্ঠ। সে সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিল বেনিয়ামিন নেতানিয়াহু। তারা ভেবেছিল জেনারেল সুলাইমানিকে হত্যা করতে পারলে মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষমতা ও মর্যাদা মুখ থুবড়ে পড়বে এবং প্রতিরোধ শক্তি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে কোনো সন্দেহ নেই যে কাসেম সুলাইমানির মতো একজন বীর সেনানির মৃত্যুতে ইরানের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়, কিন্তু তাঁর মৃত্যুতে প্রতিরোধ শক্তি দুর্বল হয়ে গেছে এই চিন্তাটাই চরম ভুল। বরং সুলাইমানের শাহাদাতের পর ইরাকের হাশদের সাবি থেকে শুরু করে ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, জেহাদে ইসলামীর মতো প্রতিরোধ সংগঠনগুলো পশ্চিম এশিয়ায় ওয়াশিংটন তেল আবিবের সকল ষড়যন্ত্র ও পরিকল্পনাগুলো মারাত্মকভাবে পণ্ড করে দিয়েছে। বিশেষ করে ইয়েমেনে পশ্চিমা আরব ও ইহুদিবাদীদের স্বার্থ প্রতিরোধ শক্তিগুলো ধুলায় মিশিয়ে দিয়েছে। সৈয়দ আব্দুল মালেক আল হুতির নেতৃত্বে আনসারুল্লাহ আন্দোলন এখন ইয়েমেনের দুর্দণ্ড প্রতাপশালী শক্তিতে পরিণত হয়েছে। এ সম্পর্কে হাজিজাদে বলেন, আনসারুল্লাহ বাহিনী দৃঢ়তার সঙ্গে বৃহৎ শক্তিগুলোর মোকাবিলা করে তাদের ক্ষমতা প্রমাণ করেছে এবং ইয়েমেনে অপ্রতিরোধ ও গর্বিত এক শক্তি হয়ে দাঁড়িয়েছে। সেই প্রতিরোধ শক্তিগুলোর দৃঢ় সংগ্রাম আধিপত্যবাদী শক্তিগুলোর দর্প খর্ব করেছে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে দিয়ে প্রমাণিত হয় প্রতিরোধ শক্তিগুলোর অগ্রযাত্রা দুর্বার গতিতে অব্যাহত রয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় firsttoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে ফের করোনা ভাইরাসের নতুন ধরন বাড়ছে। ওমিক্রনের নতুন ধরন BF.7 থেকে এবার ভাইরাসটি ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশেও সংক্রমণ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
গেল বছরের শেষ সময়ে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে ফের করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে। ওমিক্রনের নতুন ধরন BF.7 থেকে এবার ভাইরাসটি ছড়াচ্ছে। এটি ওমিক্রনের চেয়ে 4 গুণ বেশি সংক্রামক, যা শনাক্ত করা কঠিন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ধরনটি কম সময়ের মধ্যে বেশি মানুষকে আক্রান্ত করে। চীনে নতুন করে 25 কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে ভারতসহ বাংলাদেশেও সংক্রমণ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংক্রমণের নতুন ঢেউ মোকাবেলায় সরকারের কোভিড বিষয়ক জাতীয় কারিগরি কমিটি চার দফা সুপারিশ করেছে। একই সঙ্গে বিমান, নৌ ও স্থলবন্দরগুলোতেও সন্দেহভাজন যাত্রীদের পরীক্ষা জোরদার করতে বলা হয়েছে। অমিক্রনের নতুন উপধরন BF7 এর সংক্রমণ রোধে বাংলাদেশের সীমান্তগুলোতে সতর্কতা জারির পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ভারতে অমিক্রনের এই উপধরন শনাক্ত হওয়ায় বাংলাদেশে আশঙ্কা তৈরি হচ্ছে। এটি অত্যন্ত সংক্রামক, ফলে দেশের স্থল, নৌ ও বিমানবন্দরে সন্দেহজনক যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদার করতে হবে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই ভাইরাস যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল ও জার্মানি সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদারের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আয়েশা আক্তার বলেছেন, করোনা সংক্রমণের নতুন ভেরিয়েন্ট সবচেয়ে ভয়াবহ দিক হল টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা 4 গুণেরও বেশি। একজন আক্রান্ত ব্যক্তি 18 জনকে সংক্রামিত করতে পারে, তাই যারা টিকা নেননি তাদের দ্রুত টিকা নিতে হবে।
মৃত্যুটা কিন্তু কম, যেহেতু সংক্রমণটা হচ্ছে যেভাবে ছড়াচ্ছে একজন থেকে 18 জনে খুব দ্রুত ছড়াচ্ছে, কিন্তু মৃত্যু ঝুঁকিটা কম। তো ভ্যাকসিনটা অবশ্যই দরকার, কারণ ভ্যাকসিনটা দিলে কিন্তু মৃত্যু ঝুঁকিটা একদমই কমের দিকে আসে।
ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক মনে করেন, দেশের টিকার এত সহজলভ্যতার পরেও যারা টিকা নিচ্ছেন না তারা নিজেদের বড় ধরনের ক্ষতি করছেন, তাই তাদেরকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
আমরা যেখানে আমাদের সক্ষমতা অনেক বেশি, 2-3 হাজার টিকা তো আমরা দিতেই পারি, আমরা 5,000 টিকাও প্রতিদিন দিয়েছি। এখন তো আমরা 200-300 লোকও কিন্তু এই ফোর্থ ডোজের জন্য আসছে না। যারা ফোর্থ ডোজ নেওয়ার জন্য উপযুক্ত তারা যেন অবশ্যই চতুর্থ ডোজ নেওয়ার জন্য আসেন। এবং এই এই BF7 যে ভ্যারাইটি, এটা সংক্রমণের হার বেশি, এটার ভিরুলেন্সও বেশি বলা হচ্ছে, যদিও আমরা এখনও কম জানছি।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজি আব্দুর রশিদ। বাংলাদেশ এবং ভারতে বেশ শীত পড়েছে, সবাই বিশেষ করে শিশুদের এবং বৃদ্ধদের শীতের সময় বিশেষ যত্ন নেবেন, তা না হলে তারা শীতে তো কষ্ট পাবেই, তাছাড়া শীতজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা গত 4 সপ্তাহ ধরে ভিটামিন ডি ঘাটতিজনিত রোগ ব্যাধি নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহজাদা সেলিমের আলোচনা শুনেছি। আজ থেকে আমরা স্নায়ু বা নার্ভের রোগ নিয়ে কয়েক পর্বের আলোচনা শুরু করব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে থাকছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহ দিদার ইমাম। তিনি মন্নু মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। জনাব ডাক্তার শাহ দিদার ইমাম, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার শাহ দিদার ইমাম, স্নায়ু রোগ বা নার্ভের রোগের কথা প্রায়ই শোনা যায়, বিষয়টি খুবই জটিল, মানুষ সহজে বুঝতে পারে না এই রোগটি সম্পর্কে। তো স্নায়ু রোগ বা নার্ভের রোগ কি, যদি আপনি সহজ করে বিষয়টি একটু বলেন।
আসসালামু আলাইকুম, সেটা দর্শকদের জন্য আমার পক্ষ থেকে সালাম এবং আপনাকে ধন্যবাদ যে আমাকে রেডিও তেহরানে সুযোগ করে দেওয়ার জন্য, সাধারণ দর্শক শ্রোতা মন্ডলীর জন্য স্নায়ু রোগ সম্পর্কে আমাকে কিছু বলার জন্য। আমাদের সাধারণ জনগণের মধ্যে একটা ভীতি কাজ করে, এটা ঠিক যে স্নায়ু রোগ সম্পর্কে অনেকেরই ধারণা নেই। এটা মূল কারণ আমার কাছে যেটা মনে হয়, সাধারণ মানুষ যেমন এজ এ লিভার আছে, পেটে ডান দিকে পরে বা একটা ফুসফুস বুকে আছে বা একটা হার্টের রোগ সম্বন্ধে যেমন কিছুটা আইডিয়া থাকে, লিভারের রোগ সম্পর্কে আইডিয়া থাকে, পেটের কোনো সমস্যা হলে তো আইডিয়া থাকে, কিন্তু স্নায়ু রোগ সম্পর্কে আইডিয়া না থাকার মূল কারণ যেটা, আসলে স্নায়ুর তন্ত্র যেটা আমরা যেটা বলি সিস্টেম, নার্ভাস সিস্টেম, এইটা সম্পর্কে যথাযথ ধারণাটা না থাকে সাধারণ মানুষের কাছে। এখন সাধারণ মানুষের কাছে কেউ কেউ হয়তো বুঝে থাকবেন যে স্নায়ু বলতে ব্রেন বুঝবে অনেকে, তো ব্রেনের সাথে যে আরো কতগুলি অংশ আছে, অর্গান আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেটা নার্ভাস সিস্টেমকে গঠন করে।
ডাক্তার শাহ দিদার ইমাম, আপনি যে নার্ভাস সিস্টেমের কথা বললেন, সেটি সম্পর্কে যথাযথ ধারণা সাধারণ মানুষের না থাকাই এখানে মূল সমস্যা, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, নার্ভাস সিস্টেমকে মূলত কয় ভাগে ভাগ করা হয়?
আমরা মূলত নার্ভাস সিস্টেমকে দুইটা ভাগে ভাগ করে থাকি। যে সাইনাস স্নায়ুতন্ত্র, যেটা গঠিত হয় আপনার ব্রেন এবং স্পাইনাল কর্ড, ব্রেন এবং স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডটা ব্রেন থেকে নেমে আসে, এটা কন্টিনিউশন থাকে, যেটা আমাদের যে পিঠে মেরুদণ্ড থাকে, মেরুদণ্ডের হাড্ডির ভিতরে থাকে, সেখান থেকে মেরুদণ্ড থেকে আবার দুই পাশে এই নার্ভ বের হয়, নার্ভ ফাইবার, স্নায়ু তন্তু, আমরা যদি বাংলায় বলি স্নায়ু তন্তু, এই নার্ভ বের হয়ে পরে কি যে ইফেক্টর অর্গান, যেমন বিশেষত মাংসপেশিতে, হাতে পায়ে মুখে আমাদের যে শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ মাংসপেশী আছে, যেটা মাংসপেশী ইন্টারনাল অর্গানের মাংসপেশী আছে, এই সব মাংসপেশীর কর্মকাণ্ডকে আসলে পরিচালিত করে এই নার্ভ, কতগুলো ইলেকট্রোকেমিক্যাল সংকেতের মাধ্যমে। এই যে ধারণাটা, এই ধারণাটা না থাকার কারণে হয়তো বা সাধারণ মানুষের মধ্যে স্নায়ু রোগ সম্পর্কে একটা
স্নায়ুতন্ত্র সম্পর্কে একটু জানার কথা বললেন আপনি, তো সেটি একটু সহজভাবে বলুন যাতে সাধারণ মানুষ বিষয়টি বুঝতে পারে।
যেটা বললাম যে ব্রেন এবং স্পাইনাল কর্ড বা মস্তিষ্ক এবং মেরুরজ্জু, যে জিনিসটাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন করে, তার মধ্যে থেকে চিকন চিকন সুতার মতো কিছু নার্ভ ফাইবার, স্নায়ুতন্তু বের হয় আপনার, বের হয়ে এটা আমাদের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের মাংসপেশির সাথে যুক্ত হয়, সাপ্লাই দিত। এর মাধ্যমে কি হয়, ব্রেন থেকে সংকেত আসে, সেটা মাংসপেশিতে নিয়ে যায়, মাংসপেশি উদ্দীপ্ত হয়, মাংসপেশি কাজ করে, আমরা আমাদের কাজ করি, যেমন দৈনন্দিন আমরা হাঁটা চলাফেরা করতেছি, উদাহরণ হিসেবে আমি যদি বলি যে হাতের মাংসপেশিগুলি আমরা সংকুচিত করতেছি, হাত নাড়াচ্ছি, হাঁটতেছি, পায়ের মাংসপেশিগুলি সচল হচ্ছে, মাংসপেশি এবং জয়েন্ট গিরা, এগুলি যে অ্যাক্টিভিটি, এগুলি নিজস্ব কিন্তু অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি নয়, এই অ্যাক্টিভিটি গুলি বা কার্য শক্তি এটা পায় কিন্তু মূলত নার্ভাস সিস্টেমের সংকেতের মাধ্যমে। তো নার্ভাস সিস্টেমের ব্রেনে বলেন, আর স্নায়ুরজ্জুতে বলেন, মস্তিষ্কে বা স্নায়ুরজ্জুতে অথবা স্নায়ুতন্ত্রুতে যদি কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু এই ইফেক্টটা হবে ওই মাংসপেশিতে, মাংসপেশি কাজ করতে পারবে না। অথবা যদি আমরা বলি যে উল্টাটা কিছু কিছু সংকেত আবার চামড়া থেকে যাচ্ছে, আমার যেমন অনুভূতি, একটা মশা কামড় দিল পায়ে, আমি কিন্তু মশা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি যে পায়ে আমার একটা মশা কামড় দিচ্ছে, তো মশার কামড়টা আমার এইটা সংকেত ওইখান থেকে তৈরি হয়ে কিন্তু ব্রেনে পৌঁছায়, একটা নির্দিষ্ট পাথওয়ে দিয়ে, এটা নার্ভাস সিস্টেমের পাথওয়ে দিয়ে, একটা নার্ভের মাধ্যমে তারপরে স্নায়ুরজ্জুকে আলটিমেটলি মস্তিষ্কে গিয়ে পৌঁছায়, ইলেকট্রোকেমিক্যাল একটা সংকেত, ওইভাবে আমাদের ব্রেন বুঝতে পারে যে মশা কামড় দিয়েছে আমার, তখন আমার অটোমেটিক কি হয়, ওই ব্রেন থেকে অটোমেটিক একটা সংকেত রেডি হয়ে যায়, যার মাধ্যমে আমার হাত রেডি হয়ে যায়, হাত দিয়ে অজান্তেই বা
স্বাস্থ্যকথার আসরে স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শাহ দিদার ইমামের আলোচনা শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
শ্রোতা বন্ধুরা, আবারও ফিরে এলাম স্বাস্থ্য কথার আসরে, স্নায়ুরোগ বিষয়ক আলোচনায়। ডাক্তার শাহ দিদার ইমাম, স্নায়ুতন্ত্রের কাজ কি সে সম্পর্কে যদি আরো একটু বুঝিয়ে বলেন।
স্নায়ুতন্ত্রের কাজ কিন্তু একটু জটিল, আবার সহজে বলবো, সহজ ওইভাবে যদি আমি স্নায়ুতন্ত্রের কাজটা ভালো জানি, এটা একচুয়ালি আমার মনে হয় যে ধারণা দেওয়া দরকার সাধারণ মানুষের। আমাদের যে মস্তিষ্ক আছে, মেরুরজ্জু আছে, এবং মেরুরজ্জু থেকে মস্তিষ্ক থেকে যে স্নায়ু বের হচ্ছে, স্পেসিফিক স্নায়ুতন্ত্র বের হচ্ছে, যেগুলিকে আমরা বলি নার্ভ, পেরিফেরাল নার্ভ বলি। উদাহরণ হিসাবে যেমন ফেসের মাসেল গুলিকে একটা নার্ভ সাপ্লাই দেয়, দুই জোড়া, দুই পাশে দুইটা ফেসিয়াল নার্ভ, ওই নার্ভটার নাম
উপকরণ হচ্ছে ফেসিয়াল নার্ভ। তা ফেসিয়াল নার্ভের মাধ্যমে ফেসিয়াল যে মাংসপেশিগুলি আছে ওইগুলিকে এসে উদ্দীপ্ত করে, যার জন্য আমরা যখন হাসি কান্না করি, শীষ দেই, চোখের যে পাতা নাড়াচাড়া করি, এগুলি কিন্তু অ্যাকচুয়ালি ওই নার্ভের সংকেতের মাধ্যমেই কিন্তু এগুলি করতে পারতেছি আমরা। আমি জিনিসটা মানে বোঝানোর চেষ্টা করছি, আমি জানি না দর্শক শ্রোতা মন্ডলী কতটুকু বুঝতে পারবে।
ডাক্তার শাহ দিদার ইমাম, আপনি খুব সুন্দর করে বললেন, আমরা যে হাত পা নাড়াচ্ছি এরা কিন্তু নিজেরা নড়ে না, এদের কার্যশক্তি মূলত নার্ভাস সিস্টেমের সংকেতের মাধ্যমেই হয়ে থাকে। তো আপনি যদি বিষয়টি আরো স্পষ্ট করে বলেন।
আমরা হাঁটার জন্য কি করি, পায়ের মাংসপেশিগুলিকে সচল করি, বা পায়ে যে আমাদের জয়েন্ট গুলি আছে, যেমন নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট বা দুই পায়ের যে মাংসপেশি আছে, সেগুলি নিজস্ব কোনো কিন্তু ক্ষমতা নাই। এই সংকেতটা আমাদের কিন্তু ব্রেন থেকে একটা নির্দিষ্ট পাথরে ওই নার্ভ দিয়ে ওই মাংসপেশিতে পৌঁছাবে ইলেকট্রোকেমিক্যাল সংকেত, এবং ওই সংকেত পৌঁছানোর পরে নির্দিষ্ট মাংসপেশি উদ্দীপ্ত হবে এবং কন্টাক্ট করবে, সংকুচিত হবে এবং মাসলগুলি কাজ করবে। স্নায়ু রোগ সম্বন্ধে আসলে যেটা হচ্ছে যে লক্ষণগুলি কি হয়তো বা বুঝতে পারেন।
তুরাক্তা শাহ দিদার ইমাম, স্নায়ু রোগের লক্ষণগুলো আপনি বলতে চাইছিলেন সবশেষে, কিন্তু আজ আর আমাদের হাতে সময় না থাকায় আপনাকে থামিয়ে দিতে হলো। আগামী সপ্তাহে আপনি এ বিষয়ে কথা বলবেন। তো রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এবং আগামী সপ্তাহে আমাদের সাথে থাকবেন বলে আশা করছি।
স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ৪ জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। আইনের শাসনকে সম্মান করতে সব দলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দৈনিক কালের কণ্ঠ। ফখরুল আব্বাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল দৈনিক যুগান্তর। জিএসপি প্লাস সুবিধার জন্য ফ্রান্সের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দৈনিক মানব জমিন। নিজস্ব ক্যাম্পাসে না যাওয়া ১৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে যে সিদ্ধান্ত নিল ইউজিসি দৈনিক প্রথম আলো। র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইবে ঢাকা বাংলাদেশে আসছেন ডোনাল্ড লু দৈনিক সমকাল। এবং বাংলাদেশিদের জন্য সুখবর, ৮২,০০০ শ্রমিক নেবে ইতালি দৈনিক বাংলাদেশ প্রতিদিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। বাংলা নিয়ে অনেক নালিশ, তালিকা নিয়ে জুটি বেঁধে রাজভবনে যাচ্ছেন সুকান্ত শুভেন্দু দৈনিক আনন্দবাজার পত্রিকা। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ফোনে কথা হল মোদির, উঠল এই প্রসঙ্গগুলি দৈনিক আজকাল। এবং একমুখ দাড়িগোফ নিয়েই প্রকাশ্যে, রাহুল গান্ধীর নতুন রূপের নেপথ্যেও কি রাজনৈতিক বার্তা দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো লিখেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি সিদ্ধান্ত নিয়েছিল যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় বারবার সময় পেয়েও ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে আইন অনুযায়ী নিজস্ব ক্যাম্পাসে না যাবে, তাদের ২০২৩ সালের জানুয়ারি থেকে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়া হবে। বছর শেষে পরিস্থিতি পর্যালোচনা করে ১২টি বিশ্ববিদ্যালয়কে ৩-৬ মাস সময় দিয়েছে ইউজিসি। আর দুটি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস ছাড়া অন্য কোথাও শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। ইউজিসি দিন কয়েক আগে এমন সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সালের শুরুর দিকে ইউজিসি সিদ্ধান্ত নিয়েছিল আইন অনুযায়ী নিজস্ব ক্যাম্পাসে যায়নি দেশের এমন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে একই বছরের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণভাবে নিজস্ব ক্যাম্পাসে যেতে হবে, তা না হলে স্থায়ী ক্যাম্পাস ছাড়া অন্যান্য ক্যাম্পাস বা ভবনগুলো অবৈধ হিসাবে বিবেচিত হবে। এসব সিদ্ধান্ত তখন সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছিল।
দৈনিক যুগান্তরের খবরে লিখেছে, নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্ট 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিলেও জামিনের বিপক্ষে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এটি দাখিল করা হয়েছে। আজকেই এর শুনানি হবে বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার সকালে জামিন শুনানি 2 সপ্তাহ পেছানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে দুপুরে শুনানি হবে বলে জানান বিচারপতি মোহাম্মদ সেলিমের নেতৃত্বাধীন বেঞ্চ। এরপর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের 6 মাসের জামিন দেন। যদিও জামিন চেয়ে এর আগে বিচারিক আদালতে 4 বার আবেদন করেছিলেন বিএনপির এই 2 নেতা, 4 বারই তা খারিজ হয়ে যায়।
এদিকে সমকাল পত্রিকার সর্বশেষ খবরে জানিয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন স্থগিত করেনি চেম্বার আদালত। তবে আগামী রোববার পর্যন্ত কারাগারে থাকতে হবে তাদের। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে জামিনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। এছাড়া দৈনিক মানব জমিন জানিয়েছে, ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে অব্যাহতভাবে জিএসপি প্লাস সুবিধা পেতে ফ্রান্সের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। প্রতিমন্ত্রী আশা করেন ইউরোপীয় ইউনিয়নের নতুন জিএসপি প্রবিধানের অধীনে 2029 সালের পরও জিএসপি প্লাস সুবিধার জন্য বাংলাদেশের প্রস্তাবিত মূল্যে সমর্থন অব্যাহত রাখবে ফ্রান্স। ইউরোপীয় ইউনিয়নের এভরিথিং বাট আর্মস স্কিমে বাংলাদেশকে ব্যাপকভাবে সফল হিসেবে বিবেচনা করা হয়। ইবিএ স্কিম স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে ইইউতে আসা সমস্ত পণ্যের অস্ত্র ও গোলাবারুদ বাদে আমদানির জন্য শুল্ক এবং কোটা সরিয়ে দেয়। ঢাকায় নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসুদু পুই মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী আলমের সঙ্গে দেখা করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট এসব বিষয়ে আলোচনা করেন।
দৈনিক সমকালের খবর, দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে বাংলাদেশে আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। তার এই সফরে ওয়াশিংটনের পক্ষ থেকে মানবাধিকার ও গণতন্ত্রকে অগ্রাধিকার দেওয়া হবে, আর ঢাকার পক্ষ থেকে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার, জিএসপি সুবিধা পুনর্বহাল সহ একাধিক বিষয় আলোচনায় রাখা হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানায়, চলতি মাসের মাঝামাঝি 2 দিনের সফরে ঢাকায় আসবেন ডোনাল্ড লু। ঢাকা সফরকালে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মার্কিন এই প্রভাবশালী প্রতিনিধির। আগামী 14 জানুয়ারি ঢাকা আসতে পারেন তিনি।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে রাজ্যভবনে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বস্তুত সিভি আনন্দ বোস রাজ্যপাল হয়ে আসা ইস্তক এই প্রথমবার রাজ্য বিজেপির 2 শীর্ষ নেতা একসঙ্গে যাচ্ছেন রাজ্যপালের কাছে। বুধবার দুপুরে রাজ্যপালের সঙ্গে এই সাক্ষাৎ পর্ব রয়েছে বলে খবর। রাজ্যপাল নিজেই 2 নেতাকে ডেকে পাঠিয়েছেন বলে বিজেপি সূত্রের খবর। তবে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আগে কোন কোন বিষয়ে তার সঙ্গে আলোচনা করবেন তার তালিকা করেছেন শুভেন্দু এবং সুকান্ত, এমনটাই বিজেপি সূত্রের খবর। মঙ্গলবার বালুরঘাটে একসঙ্গে সভা করেছেন 2 নেতা, এবার রাজভবনে একসঙ্গে যাচ্ছেন তারা।
দৈনিক আজকাল এক খবরে লিখেছে, সিংহাসনে বসার পর প্রথমবারের মতো ফোনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বললেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। মঙ্গলবার কেন্দ্রের তরফে এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। দুজনের ফোনালাপে অনেক বিষয়ে কথা হয়েছে বলে জানা গেছে। ফোনালাপে G20 সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তন, 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে দুজনের মধ্যে কথা হয়েছে। এমনকি বিনোদন ও লাইফস্টাইলের মতো বিষয় নিয়েও মোদী ও চার্লসের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় এই কথোপকথনের বিষয়ে পোস্ট করে জানিয়েছেন। তিনি লিখেছেন, পারস্পরিক আগ্রহের নানা বিষয়েই তাদের দুজনের মধ্যে কথা হয়েছে। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর চার্লসকে ব্রিটেনের রাজা হিসেবে ঘোষণা করা হয়। 73 বছর বয়সে রাজা হন তিনি। এই মুহূর্তে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে রয়েছেন ঋষি সুনাক। তার প্রধানমন্ত্রীত্বে দুই দেশের সম্পর্কের উন্নতি নিয়ে আশাবাদী অনেকেই। এই পরিস্থিতিতে চার্লসের সঙ্গে ফোনে কথা হলো মোদির।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গতি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আপনাদের হয়তো মনে আছে গত আসরে আমরা সুরা মুজাদ্দালার ৬ নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সুরার ৭ থেকে ১১ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই ৭ ও ৮ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু থুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াওমাল কিয়ামাহ। وَإِذَا جَاءُوكَ حَيَّوْكَ بِمَا لَمْ يُحَيِّكَ بِهِ اللَّهُ وَيَقُولُونَ فِي أَنفُسِهِمْ لَوْلَا يُعَذِّبُنَا اللَّهُ بِمَا نَقُولُ حَسْبُهُمْ جَهَنَّمُ يَصْلَوْنَهَا فَبِئْسَ الْمَصِيرُ।
আপনি কি লক্ষ্য করেননি যে আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে নিশ্চয়ই আল্লাহ তা জানেন? তিনজনের কোনো গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থ জন হিসেবে আল্লাহ থাকেন না, আর পাঁচজনেরও হয় না যাতে ষষ্ঠ জন হিসেবে তিনি থাকেন না। এর চেয়ে কমও নয় বেশিও নয়, তিনি তো তাদের সঙ্গেই আছেন তারা যেখানেই থাকুক না কেন। তারপর কিয়ামতের দিন তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে জানিয়ে দেবেন। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সম্যক অবগত। আপনি কি তাদেরকে লক্ষ্য করেন না যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল, তারপর তারা যা নিষিদ্ধ তারই পুনরাবৃত্তি করে এবং পাপাচরণ, সীমা লঙ্ঘন ও রাসুলের বিরুদ্ধাচরণের জন্য গোপন পরামর্শ করে। কিন্তু তারপর আর তারা যখন আপনার কাছে আসে তখন তারা আপনাকে এমন কথা দ্বারা সালাম ও অভিবাদন করে যা দ্বারা আল্লাহ আপনাকে অভিবাদন করেননি। আর তারা মনে মনে বলে, আমরা যা বলি তার জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন? জাহান্নামী তাদের জন্য যথেষ্ট যেখানে তারা প্রবেশ করবে, আর কত নিকৃষ্ট সে গন্তব্যস্থল।
এই দুই আয়াতে যে গোপন পরামর্শের কথা বলা হয়েছে তাকে মূলত কানাঘুষা বা ফিসফিস বলা যায়। এই কাজকে অপছন্দনীয় ঘোষণা করে আল্লাহ তাআলা তা করতে নিষেধ করেছেন। কারণ একসঙ্গে অনেক মানুষের মধ্যে কয়েকজন মিলে গোপন পরামর্শ করলে বাকিদের কাছে মনে হয় তাদের সম্পর্কে হয়তো কোনো নেতিবাচক কথা বলা হচ্ছে। পবিত্র কোরআনে এ সম্পর্কে বলা হয়েছে, তোমরা ভেবো না যে গোপনে কথা বলো বলে আল্লাহ তা শুনতে পান না এবং তোমাদের গোপন পরিকল্পনা জেনে যান না, বরং আল্লাহর জ্ঞান সর্বব্যাপী এবং কোনো কিছুই তাঁর অগোচরে থাকে না। রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের মাদানী জীবনে মুনাফিকরা প্রকাশ্যে নিজেদেরকে মুসলমান বলে দাবি করত, কিন্তু বাস্তবে তাদের ইমান ছিল না। রাসূলের সঙ্গে দেখা হলে তারা চাটুকারিতা করত এবং তাকে খুশি করার জন্য সব রকম চেষ্টা করত, কিন্তু গোপনে তারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধাচরণ করত। এই দুই আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, আল্লাহর অসীম জ্ঞানের সামনে সবকিছু সমান। বিশাল আসমানসমূহ ও জমিন, প্রকাশ্য ও গোপন কথা এবং মানুষের ছোট বড় সব আমলের অন্তর্গত। দুই, চাটুকারিতা ও মোসাহেবি হচ্ছে মুনাফিকের সুস্পষ্ট লক্ষণ। আমরা যেন যে কোনো প্রশংসাসূচক বাক্যে গলে না যাই, কারণ তা আমাদের সঙ্গে প্রতারণার জন্য প্রয়োগ করা হয়ে থাকতে পারে।
এবারে সূরা মুজাদালার 9 ও 10 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মা'সিয়াতির রাসূল ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন। إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون।
হে ইমানদারগণ, তোমরা যখন গোপন পরামর্শ করো, সে পরামর্শ যেন পাপাচরণ, সীমা লঙ্ঘন ও রাসুলের বিরুদ্ধাচরণ সম্পর্কে না হয়। তোমরা কল্যাণমূলক কাজ ও খোদা ফিরুতা অবলম্বনের পরামর্শ করো, আর সেই আল্লাহকে ভয় করো যার নিকট তোমরা পুনরুত্থিত হবে। গোপন পরামর্শ তো কেবল শয়তানের প্ররোচনায় হয় মুমিনদেরকে দুঃখ দেওয়ার জন্য, তবে আল্লাহর অনুমতি ছাড়া শয়তান তাদের সামান্যতম ক্ষতি সাধনেও সক্ষম নয়। অতএব মুমিনরা যেন কেবল আল্লাহর উপরই নির্ভর করে।
আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় এখানেও গোপন পরামর্শ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ বলছেন, গোপন পরামর্শ শয়তানের কাজ, কারণ যারা এটা করে উপস্থিত বাকি লোকদের প্রতি তাদের আস্থা নেই, এর মাধ্যমে তাদের প্রতিও উপস্থিত বাকি লোকদের সন্দেহ হয়। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে গোপনে কথা বলা পছন্দনীয় কাজ, উদাহরণ হিসেবে অসহায় মানুষদের সাহায্য করার বিষয়ে গোপনে কথা বলার কথা উল্লেখ করা যেতে পারে। এর ফলে যাকে সাহায্য করা হচ্ছে তার নাম গোপন থাকে ও তার সম্মান রক্ষা হয়। অন্যদিকে যারা সাহায্য করছেন তারাও লৌকিকতার গুনাহ থেকে বেঁচে যান এবং তাদের নামও গোপন থাকে।
এই দুই আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, গুরুত্বহীন কাজে গোপন পরামর্শ করাকে হারাম করা হয়েছে, তবে কোনো মুমিনের সম্মান রক্ষার স্বার্থে বা পরিবার ও সমাজের কল্যাণার্থে এ কাজ করা যেতে পারে। দুই, কখনো কখনো মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করা ও খারাপ কাজ থেকে বিরত রাখার কাজটি গোপনে করতে হয়, তাহলে ভালো ফল পাওয়া যায়। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا وَإِذَا قِيلَ انشُزُوا فَانشُزُوا يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
هে মুমিনগণ যখন তোমাদের বলা হয় মজলিসের স্থান প্রশস্ত করে দাও তখন তোমরা স্থান করে দেবে তাহলে আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করে দেবেন এবং যখন বলা হয় উঠে যাও তখন কাল বিলম্ব না করে উঠে যাবে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নত করবেন আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত
এই আয়াতে মজলিস বা যে কোনো বৈঠকের আদব বর্ণনা করে বলা হচ্ছে যখন কোনো বৈঠকে নতুন কেউ আগমন করবে তাকে তোমরা বসার জন্য স্থান করে দেবে এর ফলে তোমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হবে এরপর বলা হচ্ছে নতুন কোনো আগন্তুককে সম্মান জানানোর জন্য উঠে দাঁড়ানোর প্রয়োজন হলে উঠে দাঁড়াবে যদি তোমরা এই নির্দেশনা মেনে চলো তাহলে আল্লাহ তাআলাও তোমাদের রিজিকে প্রশস্ততা দান করবেন
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো এক ওঠা ও বসার ক্ষেত্রে অপরের প্রতি সম্মান প্রদর্শন ও সামাজিক রীতি মেনে চলা ইমানের অঙ্গ এবং ইসলাম এর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে দুই পাবলিক প্লেস বা সাধারণ মানুষের সমাগম স্থলে স্বার্থপরতা পরিহার করতে হবে এবং সবাইকে সব সুযোগ সুবিধা ভোগ করতে দিতে হবে তো শ্রোতা বন্ধুরা এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ
কোরআনের আলো অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি নারীর প্রতি পশ্চিমাদের ভুয়া সমর্থনের দাবি চূড়ান্ত নির্লজ্জতা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইলুজমা খামেনি মার্কিন প্রতিনিধি পরিষদে ঐতিহাসিক অচলাবস্থা তিন দফা ভোটের পরও নির্বাচিত করা যায়নি স্পিকার অধিবেশন স্থগিত বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিন স্থগিত চেয়ে আদালতে রাষ্ট্রপক্ষের আবেদন এখনই মিলছে না মুক্তি ভারতে ছয় বছরে 245 কোটি টাকার জাল নোট বাজেয়াপ্ত সরকার বলছে সমস্যা দূর করতে 2016 সালে নোট বাতিল করা হয় শ্রোতা বন্ধুরা আর এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের শান্ত অধিবেশন আপনারা ভালো সুস্থ থাকুন খোদা হাফেজ
Thank you.